السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبد الله ورسوله. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وآله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فيقول الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. صدق الله العلي العظيم. সম্মানিত দিনদরদি মুসলমান ভাই ও বোনেরা, একটি সপ্তাহ হলো আপনারা চাতকির মতো প্রতীক্ষায় আছেন আজকের এই আমাদের ইসলাম সম্পর্কে জিজ্ঞাসাবাদ এই অনুষ্ঠানে কোশ্চিন অ্যান্সারগুলো শোনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেষ পর্যন্ত ধৈর্যের সাথে এই অনুষ্ঠানটি উপভোগ করার জন্য তৌফিক দান করুন এবং আমাদের অন্তরে যেন তিনি সঠিক কথাগুলো তিনি ঢেলে দেন এবং আমরা যেন সঠিক কথাই বলতে পারি এবং শুনতে পারি। কোরআন হাদিসের বাইরে যেন আমাদের কোনো কথা, কোনো উত্তর যেন আমাদের মুখ দিয়ে বের না হয়, রব্বুল আলমিনের কাছে এই কামনা করেই আজকে আমরা আমাদের মূল পর্বের দিকে চলে যাচ্ছি। যেহেতু সময় স্বল্প, এই জন্য আজকে আর আমরা ভূমিকার দিকে যাচ্ছি না। আমাদের বেশ কিছু প্রশ্ন এসেছে, আজকে অনেকগুলো প্রশ্ন এসেছে। এই প্রশ্নগুলোর যদি সবগুলোর উত্তর দেওয়া আজকে সম্ভবপর নাও হয়, যেগুলো বাকি থাকবে ইনশাআল্লাহ আপনাদের সেই বাকি প্রশ্নগুলো আগামী সেশনে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে চেষ্টা করব আজকেই সবগুলোকে সমাধান করার জন্য। প্রথম কোশ্চেন করেছেন দূরের থেকেই শুরু করে ইউরোপ থেকে, স্পেন থেকে আমাদের এক মহতারাম ভাই প্রশ্ন করেছেন যে পবিত্র কোরআন এবং সুন্নাতে বিভিন্ন জায়গায় আস্তাগফিরুল্লাহ, ইস্তেগফার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এটি কি শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, নাকি এর চেয়েও আর অন্য কিছু অ্যাড করা যাবে? যেমন আমাদের দেশে বলা হয় আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এগুলোকে অ্যাড করা যাবে কি না? সুন্দর কোশ্চেনের জন্য ধন্যবাদ সুদূর স্পেন থেকে আমার এই শ্রদ্ধেয় বড় ভাইকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার আগ্রহকে আরও বাড়িয়ে দেন এবং আল্লাহ রব্বুল আলামিন যেন সঠিক কথা শোনার জন্য তৌফিক দান করেন। দেখুন, তৌবা ইস্তেগফার সম্পর্কে পবিত্র কোরআনে একাধিক আয়াত এসেছে। সূরাতুল মুজ্জাম্মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে তৌবা করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন আমাদের গুনাহকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফার করার জন্য, তৌবা ইস্তেগফার করার জন্য নির্দেশ দিয়েছেন, আস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিন ওয়াল মুমিনাত فاعلم انه لا اله الا الله واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات. হে নবী, আপনি আস্তাগফির লিযামবিকে, হুজুরের মাধ্যমে উম্মতকে নির্দেশ দেওয়া হয়েছে যে আপনি আপনার গুনাহের জন্য ইস্তেগফার করুন, ওয়ালিল মুমিনিন ওয়াল মুমিনাত, এবং মুমিন নারী এবং মুমিন পুরুষদের জন্য। সূরাতুল মুহাম্মাদে আল্লাহ পাক এই নির্দেশ দিয়েছেন। সূরাতুল সূরাতুল মুহাম্মাদের আগের আয়াতটি হল 19 নম্বর আয়াত। সূরাতুন নিসার 106 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ কানা গফুরার রহিমা, যে আল্লাহর কাছে তৌবা ইস্তেগফার করুন, ক্ষমা চান, তিনি হলেন গফুরান, ক্ষমাশীল এবং দয়ালু। এরপরে সূরাতুন নাসরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদকে ফসব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইমরানের ১৫-১৭ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার ১১০ নম্বর আয়াতে তৌবা সম্পর্কে বলেন ওমাইয়া আমাল সুআন, যেই ব্যক্তি কোনো খারাপ কাজ করে বসল, আউয়াদলিম নফসাহু, অথবা পাপাচারে লিপ্ত হয়ে নিজের আত্মার উপরে জুলুম করল, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, এরপরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করল, ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আয়াত নাজিল করেছেন এই তৌবা এবং ইস্তিগফারের উপর। আর নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম নিজেও ইরশাদ করেন ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফা ইন্নী আতুবু ইলাল্লাহ ফিল ইয়াউম মিআত মাররাত, হে আমার উম্মতরা, তোমরা আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাও, আমি নিষ্পাপ নবী হওয়া সত্ত্বেও দিনে কমপক্ষে ১০০ বার তৌবা করে থাকি, ১০০ বার আল্লাহর কাছে ইস্তিগফার করে থাকি। অন্য একটি হাদিস আছে, এই হাদিসটি ইমাম আবু দাউদ সুনানে আবি দাউদে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার রওয়ায়েতে বর্ণনা করেছেন, হুজুর বলেন মান লাজিমাল ইস্তিগফার, যেই ব্যক্তি নিজের উপর অবধারিত করে নিবে ইস্তিগফারকে, অর্থাৎ সদা সর্বদা তিনি ইস্তিগফার করবেন, গুনাহ হলেও ইস্তিগফার করবেন, গুনাহ না থাকলেও ইস্তিগফার করবেন। এখন প্রশ্ন করতে পারেন যে গুনাহ না থাকলে কেন ইস্তিগফার করব, নবী আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম কেন ইস্তিগফার করতেন, হুজুরের কি গুনাহ ছিল? হুজুরের গুনাহ ছিল না, মর্যাদা বৃদ্ধির জন্য, প্রোটেকশনের জন্য, ভবিষ্যতে যেন গুনাহ না আসে কাছে, সেই জন্য ইস্তিগফার গুনাহ না থাকলেও করতে হয়। যেই ব্যক্তি নিজের উপর অবধারিত করে নিল ইস্তিগফারকে, সদা সর্বদা ইস্তিগফার করবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে তিনটি পুরস্কার দান করবেন। এক নম্বর পুরস্কার হল জাআলাল্লাহু মিন কুল্লি দাইয়িকিন মাখরাজান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি ডিফিকাল্টির সময় আল্লাহ রব্বুল আলামিন তাকে সেই ডিফিকাল্টি থেকে বের করে নিয়ে আসার ব্যবস্থা করে দেবেন। দুই নম্বর হল অমিন কুল্লি হাম্মিন ফারাজান, এবং প্রতিটি দুশ্চিন্তার মাঝে আল্লাহ রব্বুল আলামিন তার আন্তরিক প্রশান্তি দান করত, আল্লাহ পাক এই দুশ্চিন্তা মুক্ত করে দিবেন। আর তিন নম্বর হল আরজাকাহু মিন হাইতুলা ইয়াহতাসিব, অদৃশ্য থেকে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন যে সে ধারণাও করতে পারবে না এখান থেকে কিভাবে আমার এই টাকা এলো, এই টাকা আমি কিভাবে পেলাম, রিজিকের ব্যবস্থা করে দিবেন আল্লাহ পাক। দেখুন, এই তিনটি সমস্যা এই দুনিয়ার সবচেয়ে বড় সমস্যা, আল্লাহ রব্বুল আলামিন তওবা ইস্তিগফারের মাধ্যমে এটি এই তিনটি সমস্যারই সমাধান করে দিবেন, ওয়াদা করেছেন। তওবা ইস্তিগফার, এই জায়গায় আমরা অনেকেই জিনিসটাকে উপলব্ধি করি না। দেখুন হাদিস শরীফে আসছে কুল্লু আমরিন দিবালিন বিবিসমিল্লাহ, প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় শুরু করতে যদি বিসমিল্লাহ বলা না হয় তাহলে সেই জিনিসটি ফাহুয়া আক্তা, বরকতহীন হয়ে যাবে। বলুন তো আপনারা, বিসমিল্লাহ বলতে শুধু বিসমিল্লাহ বিসমিল্লাহ এটুকুর নাম বিসমিল্লাহ? এটি হলো একটি নাম দেওয়া হয়েছে আউযু বিল্লাহ, শুধু কি আউযু বিল্লাহ বলা এতটুকু? আউযু বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটি হলো আউযু বিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, এই পূর্ণটাই হলো বিসমিল্লাহ। তো হাদিস শরীফে যেটি আসছে আস্তাগফিরুল্লাহ, অনুরূপ ওয়ার্ড, এটা হলো নাম, শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এতটুকু বললেও ইস্তিগফার হবে, কিন্তু শুধু এতটুকু নয়, এর চেয়ে আরো বড় আছে। যেমন হাকেম, ইমাম হাকেম মুস্তাদরেকে একটি হাদিস বর্ণনা করেছেন, যে হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম আলাইহির রহমার শর্ত অনুযায়ী সহিহ হাদিস। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ইরশাদ করেন, মান ক্বালা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, যেই ব্যক্তি বলবে আস্তাগফিরুল্লাহ, আমি ইস্তিগফার করছি, ক্ষমা চাচ্ছি আল্লাহর কাছে, কোন আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, যিনি ছাড়া কোনো উপাস্য নয়, আল হাইয়ুল, চিরঞ্জীব, আল কাইয়ুম, যিনি সদা সর্বদা আছেন, ওয়া আতুবু ইলাইহি, এবং তার কাছে আমরা প্রত্যাবর্তন করব, আমরা গুনাহ থেকে প্রত্যাবর্তন করে তার কাছে ফিরে আসছি। যেই ব্যক্তি এই ইস্তিগফারটা করবে, গুফিরাত যুনুবুহু ওয়া ইন কানা কদ ফাররা মিনাজ জাহাফি, তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে, যদিও নাকি তিনি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছেন। দেখুন, সাতটি বড় বড় কবিরা গুনাহ, তার মাঝে একটি হলো যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, শিরক করা, পিতামাতার নাফরমানি করা, এগুলো হলো বড় বড় কবিরা গুনাহ। তো নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে, যদিও নাকি তিনি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছেন। তাহলে এই হাদিস থেকে সুস্পষ্ট বোঝা যায়, শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ এতটুকুই ইস্তিগফার নয়। আর এর আগেও আপনাদেরকে বলেছি, দোয়ার মাঝে অ্যাড করা যায় অ্যাপ্রিপিয়েট যদি ওয়ার্ড আপনি চয়েস করতে পারেন। এই জন্য নবী আলাইহি সাল্লাতু ওয়াসালাম এই হাদিসের মাঝে শিক্ষা দিয়েছেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অনুরূপভাবে কেউ যদি অ্যাড করে আস্তাগফিরুল্লাহ আল্লাযী আস্তাগফিরুল্লাহ রব্বি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, যিনি আমার রব, কেন ক্ষমা চাচ্ছি, মিংকুল্লি দাম্বি, আমার যাবতীয় গুনাহ থেকে, ও আতুবু ইলাই, এবং আল্লাহর কাছে প্রত্যাবর্তন করছি। আরও যদি বাড়াতে পারেন, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটাতেও কোনো দোষ নেই, কারণ এটাও হলো ইস্তিগফার। আর সবচেয়ে উত্তম ইস্তিগফার হলো যাকে সৈয়দুল ইস্তিগফার বলা হয়। ইমাম বুখারী আলাইহির রহমা শাদ্দাদ ইবনে আওয়াস রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন, সৈয়দুল ইস্তিগফার, সৈয়দুল ইস্তিগফার, সৈয়দ মানে হল উত্তম, সর্বোত্তম ইস্তিগফার হল, আন ইয়াকুন আল আব্দু, আল্লাহর বান্দারা বলবে, আল্লাহুম্মা আনতা রব্বি, আল্লাহুম্মা আনতা রব্বি, হে আমার মহাপ্রভু, হে আল্লাহ, আপনি আমার রব। দেখুন এখানে যে সৈয়দুল ইস্তিগফারে বুখারীর এটি রাওয়ায়ত, আল্লাহুম্মা রব্বি, আল্লাহর নবী এটি শিক্ষা দিচ্ছেন, তাহলে আস্তাগফিরুল্লাহ রব্বি যদি কেউ বলে, এই হাদিসের অনুকরণ হয়ে গেল, এটা কোনো দোষ না। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো মাবুদ নেই, খলকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন, ওয়া আনা আব্দুকা, আমি আপনার দাস, ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু, আমি আপনার সঙ্গে কৃত অঙ্গীকার এবং যে চুক্তি হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে, সাধ্য অনুযায়ী আমি সেটিকে তার উপর টিকে আছি, থাকার চেষ্টা করব। আউযু বিকা মিন শাররি মা সানাতু, আমি যে সমস্ত পাপাচার লিপ্ত হয়েছি সেগুলোর থেকে আপনার কাছে পানা চাই, আশ্রয় চাই, সাহায্য চাই। আবু উলাকা বিনিআমাতিকা আলাইয়া, আপনি যে আমার উপর অগণিত বৃষ্টি রহমতের বাড়ি ধারা বর্ষণ করেছেন সেটিকে আমি স্বীকার করে নেই। ও আবু উবি দম্বি, এবং আমার গুণাগুলাকেও আমি স্বীকার করে নেই। আস্তাগফিরুল্লাহ রব্বি মিংকুল্লি দম্বিন, মিংকুল্লি দম্বিন এই ওয়ার্ড থেকে আসছে। ও আবু উবি দম্বি, আমি আমার যাবতীয় গুণাকে স্বীকার করে নিলাম, ফাগফিরলি, ক্ষমা করে দিন, ফাইন্নাহু লা ইয়াগফিরুদ্দুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া আমার গুণা কেউ মাফ করতে পারবে না। এতটুকু হলো ইস্তিগফার, সৈয়দুল ইস্তিগফার, সর্বশ্রেষ্ঠ ইস্তিগফার। যদি কেউ এটি বলে, মান কালাহা ফিন নাহারি মুকিনান মুকিনাম বিহা, যেই ব্যক্তি সকালবেলায় অথবা দিনের বেলায় একিনের সাথে, বিশ্বাসের সাথে এই ইস্তিগফার করল, ফামাতা মিন ইয়াউমিহি ক্বাবলা আন ইয়ুমসিয়া, সন্ধ্যার পূর্বে যদি সেই ব্যক্তি যদি সেদিনে মারা যায়, ফাহুয়া মিন আহলিল জান্নাহ, তিনি জান্নাতীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। ওমান কালাহা মিনাল লাইল, আর যে ব্যক্তি এই সাইয়্যিদুল ইস্তিগফার রাতে পড়বে, ওহুয়া মুকিনুন মুকিনুম বিহা, এর উপর বিশ্বাস রেখে, ফামাতা ক্বাবলা আন ইয়ুসবিহা, প্রভাতের পূর্বেই যদি ইন্তেকাল করেন, ফাহুয়া মিন আহলিল জান্নাহ, তাহলে তিনি জান্নাতীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। সুতরাং শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এতটুকুই যে ইস্তিগফার, এটি হলো একটি ভুল কথা। আপনি যদি সাইয়্যিদুল ইস্তিগফারে দেখলেন কত ওয়ার্ড আছে, এর আগের হাদিস হাকিমের রাওয়ায়ত, যেটা নাকি ইমাম বুখারি এবং মুসলিমের কন্ডিশন অনুযায়ী সহিহ রাওয়ায়ত, সেই হাকিমের রাওয়ায়তের মাঝেও আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহুল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এতটুকু আছে। অনুরূপভাবে কেউ যদি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বলেন, তাহলে এটা কোনো দোষনীয় ব্যাপার নয়। অনেকে এটা বেদাত বলে, জ্ঞান না থাকলে বেদাতই বলবে। সুবহানাল্লাহ। দেখুন, কথায় কথায় যেন আমরা বেদাতের ট্যাগ লাগিয়ে না দেই। যেই ব্যক্তি নবী আলাইহি সালাতু ওয়াসালামের উপরে মিথ্যা আরোপ করল, মান কাযিব আলাইয়া মুতাআম্মাদান, ইচ্ছে করে রসুলের উপর মিথ্যা আরোপ করল, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, তিনি তার ঠিকানাকে জাহান্নামে করে নিল। রসুলের উপর মিথ্যা আরোপ কিভাবে করা, যে রসুল বলেছেন, আমি বললাম যে না, কোথাও নাই, হাদিসে নাই, রসুল বলেননি, অথবা যেটা সুন্নত সেটাকে আমি বেদাত বলে দিলাম, না জেনে বেদাত বলে দিলাম, এটাই রসুলের উপর মিথ্যা আরোপ করা হলো। এ ধরনের কাজ থেকে আমরা দূরে থাকার চেষ্টা করি। আরেকটি কোশ্চিন এসেছে, আমাদের এক বোন জানতে চান, ওনার সব ইবাদতের সময় ওনার স্বামী বাধা দেন, এজন্য উনি শুধু ফরজ ইবাদত করেন, এখন ওনার করণীয় কি? সুন্দর কোশ্চিনের জন্য বোনকে ধন্যবাদ, এবং আল্লাহ পাক এই বোনকে মা আসিয়ার সঙ্গে জান্নাতুল ফিরদৌস নসিব করেন। বড় ডিফিকাল্ট লাইফ তিনি লিভ করছেন, আল্লাহ তার উপর যেন সদয় হন, এবং তার স্বামীকেও যেন আল্লাহ পাক হেদায়েত নসিব করেন এবং সহিহ বুঝ দান করেন। দেখুন, যদি ফরজ ইবাদতের ব্যাপারে কোনো মানুষের আনুগত্য করা বৈধ না, লা তাআতা লিমাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর নাফরমানি করে কোনো বান্দার মন জয় করা, নির্দেশ পালন করা, এটা শরীয়তে বৈধ নয়। পবিত্র কোরআনে পিতামাতার হক বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরাতুল লোকমানে তিনি ইরশাদ করেন, প্রথমে পিতামাতার হকের কথা বলেছেন, এরপরে বলছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা, তোমার পিতা মাতাকে যদি তোমাকে শিরক করতে বলেন, আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করতে বলেন, মা লাইসা লাকা বিহি ইলমুন, যেই ব্যাপারে তোমার কোনো ধারণা নেই, ফালা তুতিউহুমা, খবরদার তাদের সে নির্দেশ পালন করবে না, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, ওয়াসাহিবহুমা, তবে তাদের সঙ্গে দুনিয়ার মামলায় লেনদেনে সদ্য ব্যবহার করবে, কঠোরতা অবলম্বন করবে না, গালিগুলাস করবে না, তাদের হকগুলো ঠিক মতো আদায় করে দিবা, কিন্তু তাদের নির্দেশ পালন করা যাবে না। স্বামী যদি বলেন, পিতামাতা যদি বলেন যে তুমি বোরকা পড়তে পারবে না, তুমি নামাজ পড়তে পারবে না, এই ক্ষেত্রে স্বামীর নির্দেশও পালন করা জায়েজ নাই, পিতামাতারও নির্দেশ পালন করা জায়েজ নাই। আসিয়া আলাইহি সালাতু ওয়াসালাম, তিনি দেখেন ফিরাউনের কাছে বড় প্রিয় স্ত্রী ছিলেন, কিন্তু বীরত্বটা কোথায় হয়েছে? মুসা আলাইহিস সালাতু ওয়াসালামকে নবী বলে স্বীকার করে নেওয়া, আল্লাহ রাব্বুল আলামিনকে নবী বলে স্বীকার করে নেওয়া, এখান থেকেই তো বিরোধ হয়েছে। শেষ পর্যন্ত তিনি নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, কিন্তু আল্লাহর নাফরমানি করেননি, স্বামীর কথা শোনেননি। তো ফরজ ইবাদতের জন্য কোনো ব্যক্তির আনুগত্য বৈধ নয়, এখানে আল্লাহ যেটা বলেছেন সেটাই আমাকে শুনতে হবে। তবে হ্যাঁ, নফলের ক্ষেত্রে নবী আলাইহি সালাতু ওয়াসালামের নির্দেশ আছে, যদি স্বামীরা করতে না দেয় তাহলে যতটুকু করতে আমরা সক্ষম ততটুকুই আমরা করব। এর বেশি না করলে মনের মাঝে যে আপনার উৎসাহ উদ্দীপনা আছে, আগ্রহ রয়েছে, এটাও আপনার জন্য এক প্রকারের জিহাদ বলে বিবেচিত হবে। কিন্তু ফরজে কোনো কনসিডার নেই, নামাজ পড়তে নিষেধ করছেন, নামাজ বাদ দেওয়া যাবে না, রোজা রাখতে নিষেধ করছেন, রোজা বাদ দেওয়া যাবে না, সম্পদশালী হয়েছেন, হজে যেতে দেয় না, তার কথা শোনা যাবে না, সেই সময় আপনি একজন মাহরুমকে নিয়ে হজে চলে যেতে হবে। এইভাবেই করতে থাকেন, আর স্বামীর জন্য দোয়া করতে থাকেন, তার সঙ্গে সদ্ব ব্যবহার করতে থাকেন, বুঝাতে থাকেন, ইনশাআল্লাহ একদিন আল্লাহ পাক আপনার উপর সদয় হবেন। আমরাও দোয়া করি আল্লাহ পাক আপনার স্বামীকে যেন আল্লাহ পাক যেন খাঁটি মোমেন মুত্তাকি বানিয়ে দেন, আপনার সহযোগী যেন বানিয়ে দেন। আরেক ভাই প্রশ্ন করেছেন, একই রকমের প্রশ্ন দুটি আছে, সেই জন্য দুটি প্রশ্নের উত্তর একসাথে দেব। আই এম ওয়ার্কিং পারসন, অর্থাৎ তিনি হলেন কাজ করেন। আই গট মাই লাঞ্চ ব্রেক 1 PM, তিনি হলেন একটাতে লাঞ্চের ছুটি পেয়ে থাকেন। অ্যান্ড আই প্রে জোহর, সেই সময় ছুটির সময় লাঞ্চ ব্রেকের সময় তিনি জোহরের নামাজ আদায় করেন। সামটাইম আই প্রে আসর বিফোর আদান, ইজ ইট ওকে? অর্থাৎ আসরের অক্তে আসরের আজানের পূর্বেই আমি আসরের নামাজটাও পড়ে নেই, এটা কি ঠিক আছে কিনা? হোয়াট শুড উই ডু ইন দিস সিচুয়েশন, আমি এই সময় কি করতে পারি? এছাড়া আসরের নামাজ ওনার পড়ার কোনো সুযোগ নেই। আর একটি কোশ্চিন আছে, একই রকমের কোশ্চিন, দুটি কোশ্চিন একসাথে করে নিচ্ছি। এটি আমাদের এক শ্রদ্ধেয় বোন করেছেন, বোনের ঘুমে আল্লাহ পাক অনেক বরকত দিয়েছেন, এই জন্য উনি এই কোশ্চিনটা করেছেন। আল্লাহ পাক যেন এই বরকতটা একটু কমান, মাঝে মাঝে নিয়ামত অতিরিক্ত হয়ে গেলে সেটা হলো আর নিয়ামত থাকে না, পানি দেখেন নিয়ামত, এটা যদি অতিরিক্ত হয়ে যায় তখন ফ্লাড হয়ে যায়, বন্যায় পরিণত হয়ে যায়, মানুষের মৃত্যুর কারণ হয়ে যায়। সেই জন্য ঘুম ভালো, কিন্তু অতিরিক্ত ঘুম এটা নিয়ামত না। যাই হোক, একটু ঠাট্টা করলাম, বোন মনে কিছু নেবেন না। তিনি প্রশ্ন করেছেন, আমি যদি ফজরের সময় উঠতে না পারি তবে কি সূর্য ওঠার পর তা কি ফজরের নামাজ কি পড়া যাবে? হ্যাঁ, দুজনের কোশ্চেন খুব কাছাকাছি, উত্তর একটু পার্থক্য হলেও কাছাকাছি। দেখুন, পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন, এবং পাঁচ ওয়াক্ত নামাজকে নির্ধারিত সময়েই আল্লাহ পাক ফরজ করেছেন। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কিতাবাম মাওকুতা এই শব্দের তাফসীর করেছেন, আই ওয়াক্তাম মুআয়্যানান। ইন্নাস সালাতা, নিশ্চয় পাঁচ ওয়াক্ত নামাজ কানাত আলাল মুমিনিন, মুমিনের উপর ফরজ করা হয়েছে, কিতাবাম মাওকুতা অর্থাৎ ওয়াক্তাম মুআয়্যানান, নির্ধারিত সময়েই ফরজ করা হয়েছে, এর আগেও করা যাবে না পরেও করা যাবে না, নির্ধারিত সময়ে করতে হবে। উত্তর দেওয়ার আগে, কোরআন হাদিসের উত্তর দেওয়ার আগে আপনাদেরকে একটি শ্রোতাদেরকে একটি প্রশ্ন করে নেই। দেখুন, আপনার অফিস টাইম সকাল 10টায়, আপনি যদি সকাল 10টায় না গিয়ে যদি 1টায় যান, একদিন দুই দিন অফিস আপনাকে সহ্য করবে, এর পরের দিন আপনাকে ফায়ার করে দিবেন, কারণ আপনি ওয়াক্ত ফলো করেন না, টাইম ফলো করে আসেন না। আপনি পরীক্ষা দিবেন, সকাল 10টায় আপনার পরীক্ষা শুরু হয়ে যাবে, 10টার থেকে 1টা পর্যন্ত পরীক্ষা। এখন আপনি 11টার সময় পরীক্ষা দিতে গেলেন, 2টার সময় পরীক্ষা দিতে গেলেন, তখন কি এই পরীক্ষা আপনার নিবে? কখনোই নিবে না। আপনার প্লেনের টাইম হলো, আপনি ট্রাভেল করবেন, ট্রেনের টাইম প্লেনের টাইম হল দুপুর 12টায়, আপনি এয়ারপোর্টে গেলেন দুপুর 2টায়, আপনার জন্য বসে থাকবে? বসে থাকবে না, নাকি আর একটা প্লেন দিবে? একটা খেলার টুর্নামেন্ট হচ্ছে, ওয়ার্ল্ড কাপ সকার, ওয়ার্ল্ড কাপ ক্রিকেট, একটা টুর্নামেন্ট হচ্ছে, খেলাটা শুরু হবে হলো বিকাল তিনটাতে, খেলা শুরু হবে, প্লেয়াররা বিকাল চারটাতে স্টেডিয়ামে ঢুকলো, ঢুকতে দিবে কোশ্চিন কালেও না? তাহলে দেখেন দুনিয়ার ক্ষেত্রেও অ্যাকসেপ্ট হয় না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধানকে যে সময় নির্ধারণ করে দিয়েছেন সে বিধানকে আমাকে সে টাইমেই করতে হবে। অনেকে বলে থাকেন যে পবিত্র কোরআনে নামাজের টাইমিং ব্যাপারে কোনো আয়াত নাই, এটি মিথ্যে কথা। পবিত্র কোরআনে পাঁচ জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের টাইমিং সম্পর্কে আয়াত বর্ণনা করেছেন। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এখানে একবার সূরাতুল রুমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার বর্ণনা করেছেন, সূরাতুল ফুরকানে একবার বর্ণনা করেছেন, এরপরে সূরাতুল কফে আল্লাহ পাক একবার নামাজের টাইম বর্ণনা করেছেন। পাঁচ আয়াতে পাঁচবার নামাজের টাইমিং এর কথা বর্ণনা করেছেন। এবং নবী আলাইহিস সালাতু ওয়াসালামকে যখন মেরাজের রাত্রিতে তিনি নামাজের উপহার গিফট নিয়ে তিনি এলেন, জিব্রিল আমিন এসে হুজুরকে নামাজ শিক্ষা দিলেন। হুজুর নিজেই বলেছেন আম্মানি জিব্রিল, জিব্রিল ইমামতি করে আমাকে নামাজ শিক্ষা দিয়েছেন। সেখানে জিব্রিল আলাইহিস সালাতু ওয়াসালাম প্রথম দিন পাঁচ অক্তরি বিগিনিং টাইমে আসছেন, আর সেকেন্ড ডেতে পাঁচ অক্তর এন্ডিং টাইমের একটু আগে আসছেন এবং বলে দিলেন যে গতকালকে যে টাইমে শুরু করেছিলাম আর আজকে যে টাইমে এন্ডিং করলাম এর ভিতরের টুকু হলো এই নামাজের অক্ত। সুতরাং আপনাকে নামাজকে অক্ত মোতাবেকই পড়তে হবে। আপনি কোশ্চিন করেছেন ভাইয়া যে আজানের পূর্বে পরে, দেখুন আজানের সাথে সম্পর্ক না, নামাজের সম্পর্ক হলো টাইমের সাথে। অনেক সময় আজানের নামাজের ওয়াক্ত হয়ে যায় কিন্তু আজান দেওয়া হয় আধা ঘন্টা পরে, এক ঘন্টা পরে, সুতরাং আজানের সাথে সম্পর্ক না, বরং হলো নামাজের বিগিনিং ওয়াক্তের সাথে হলো সম্পর্ক। যদি আপনি যে সময়ে জোহর আসরের নামাজ পড়ে থাকেন সেটি যদি আসরের নামাজের ওয়াক্ত হয়ে থাকে, হ্যাঁ শাফিঈ ওয়াক্ত হানাফি ওয়াক্ত এ দুটির যে কোনো একটা ওয়াক্ত যদি হয়ে থাকে, শাফিঈ ওয়াক্ত এটা হলো প্রায় আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট আগে হয়ে থাকে, সেই ওয়াক্ত যদি কমপক্ষে হয়ে থাকে তাহলে আপনার আসরের নামাজ হবে। আর যদি এই ওয়াক্তে না শুরু হয় তাহলে আপনার আসরের নামাজ বলে গণ্য হবে না, আপনার ফরজিয়াত আপনার জিম্মাদারির থেকে যাবে না, এই ওয়াক্তে আপনাকে নামাজ পড়তে হবে। এখন কি করব, এরপরে তো পড়ার সুযোগ নাই, হয়তোবা দেখেন আসরের নামাজ পড়তে সর্বোচ্চ কেউ যদি চেষ্টা করে চার মিনিটে নামাজ হয়ে যায়, আপনি চার মিনিটে একটা ছোট্ট যায় নামাজ পকেটের ভিতরে রাখেন অথবা একটা কাগজ রাখেন কোথাও অফিসে যেখানে কাজ করেন এক ফাঁক দিয়ে পড়ে নিলেন, আর সেটারও যদি সুযোগ না থাকেন আপনি বিকল্প জব দেখার শুরু করে দেন। এমন জব আমাদের জন্য বৈধ নয় যেই জবে আমি পাঁচ নামাজ আদায় করতে পারি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুযোগ করে দিন। আর বোন যে প্রশ্ন করেছেন যে ফজরের নামাজ যদি উঠতে না পারি, দেখুন আমার এক আপনার মত এই বোনের এটা অনেকেরই হয়, উনি কোশ্চিন করেছেন ধন্যবাদ। একজন মুসলমান ভাই আমাকে বলতেছেন ইসলামের সব কিছু আমার পছন্দ হয় কিন্তু একটা জিনিস একটু ডিফিকাল্ট বেশি হয়ে গেছে। আমি বললাম যে কোন জিনিস ডিফিকাল্ট হয়েছে, ফজরের নামাজ দুপুর এগারোটায় হলে ঠিক ছিল, ওঠাটা বড় কষ্ট। আমি বললাম যে তোমার মতো আলসা মানুষ ওই এগারোটা না দুপুর দুইটায় হলেও তুমি উঠতে পারতা না। যাই হোক, হ্যাঁ এটা হয়ে যেতে পারে, ভুলবশতও হয়ে যেতে পারে, কখনো মানুষ ক্লান্ত থাকে সফর করে আসছে এটা হয়ে যেতে পারে। যদি ফজরের নামাজে কেউ জাগা না পায়, উচিত হল জাগার সমস্ত ব্যবস্থা করে শোয়া, অ্যালার্ম ক্লক দেওয়া অথবা অন্য কাউকে বলে দেওয়া যে আমাকে তুমি জাগিয়ে তুলো, আমি ক্লান্ত, আমাকে উঠিয়ে দিও যেন আমি ফজর নামাজ পড়তে পারি না পারি। এরপরেও যদি উঠতে না পারি তাহলে সূর্য উদয় হয়ে গেছে, এই সময় কি করব, এই সময় আমার ঘুম ভেঙেছে, তাহলে যখন ঘুম ভেঙেছে যথাসম্ভব তাড়াতাড়ি আমি অজু করে নামাজটা আদায় করে নিতে হবে। তবে যেহেতু টাইম ওভার হয়ে গেছে এটা কাজা বলেই গণ্য হয়ে যাবে। এই সম্পর্কে ইমাম মুসলিম আলাইহি রাহমাহ সহিহ মুসলিমে ইবনে মালিক আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান নাসিয়া সলাতান ফালিসাল্লিহা ইযা যাকারাহা লা কাফফারাতা লাহা ইল্লা যালিক। যে ব্যক্তি নামাজকে ভুলে গেছে, আসরের নামাজের ওয়াক্ত চলে গেছে, নামাজ যে তিনি পড়েন নাই এটা একদম ভুলে গেছে, মানুষ পট থেকে হারিয়ে গেছে, এই অবস্থায় ফালিয়ুসাল্লিহা ইযা যাকারা, যখনই স্মরণ হবে তখনই যেন সে নামাজটা আদায় করে নেয়। লা কাফফারাতা লাহা, এর জন্য কোনো কাফফারা দিতে হবে না, ইল্লা দালে, কিন্তু এই আদায় করে নেওয়াটাই হলো তার জন্য কাফফারা বলে বিবেচিত হবে, আর অন্য কিছু করতে হবে না। এরপরে আরেকটি হাদিস নবী আলাইহিসসালাম বলেন, মান নাসিয়া সলাতান আও নামা আনহা, যেই ব্যক্তি নামাজের কথা একদম ভুলে গেছে, আও নামা আনহা, অথবা ঘুমিয়ে গেছে, ফাকাফফারাতুহা আন ইউসাল্লিহা ইযা যাকারাহা, তার জন্য কাফফারা হলো, কাদা হলো, যখনই তার স্মরণ হবে সাথে সাথে সেটিকে আদায় করে নিতে হবে, যথাসম্ভব তাড়াতাড়ি দেরি না করে সাথে সাথে আদায় করে নেওয়া। নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের জীবনে এই ঘটনা ঘটেছিল। যুদ্ধের ময়দান থেকে ফিরছিলেন, দীর্ঘ ক্লান্তি, মরুভূমির লো হাওয়াতে, ঠান্ডা হাওয়াতে সাহাবায়ে কেরাম শেষ রাতের দিকে ঘুমিয়ে পড়েছেন। হযরতে বেলালে হাবশী রাদিয়াল্লাহু আনহুকে পাহারাদার নিয়োগ করেছেন যে ফজরের সময় সবাকে উঠিয়ে দিবা। হযরত বেলাল তিনিও তো ক্লান্ত, তিনিও মরুভূমির সকালের সেই মলয় হাওয়াতে তারও ঘুম চোখে এসে গেছে, তিনিও ঘুমিয়ে গেছেন, কেউ টের পায়নি। এরপরে সূর্য উদয় হয়ে সূর্যের তাপ নবী আলাইহিসসালামের গায়ে যখন আসছে, হুজুরের ঘুমই প্রথম ভেঙেছেন, দেখেন যে সূর্য উঠে গেছে, কেউ ফজর পড়েন নাই। এরপরে নবী আলাইহিসসালাম বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল খুব তো উঠাইছ, সবারই নামাজ তো খুব ঠিক মতো টাইমে তুমি পড়িয়েছ। এরপরে হুজুর ওযু করলেন এবং নির্দেশ দিলেন, তুমি আজান দাও, আজান দাও এবং সবাকে ডেকে তোলো, সবাকে ওযু করতে বলো। আজান দেওয়া হলো, এরপরে হলো নবী আলাইহিসসালাম সবাকে নিয়ে সেদিনের ফজরের নামাজ আদায় করলেন। এই ধরনের ঘটনা যদি একবার দুইবার হয়ে যায়, এই এই কাদার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কনসিডার করবেন। আর ইচ্ছে করে উঠলাম না, সারা রাত টিভি দেখলাম, সারা রাত হোয়াটসঅ্যাপে, সারা রাত মেসেঞ্জারে, সারা রাত হলো ফেসবুকে থাকলাম, সারা রাত নাটক দেখলাম, মুভি দেখলাম, তারপরে সারা রাত হলো শুধু খবর দেখলাম আর ঘুমিয়ে গেলাম, ঘুম থেকে উঠতে পারলাম না, এই অবস্থার থেকে আমাদের জীবনটা পরিবর্তন হওয়া উচিত। এই জন্য আমরা যখন কাজটা করব, সেটা আরেকটা জিনিস খেয়াল রাখা লাগবে, নিষিদ্ধ সময়ের খেয়াল রাখতে হবে। তিনটি সময়ে নামাজ পড়া হলো নিষিদ্ধ। একটা হলো সূর্য উদয়ের সময়, সূর্য অস্তমিত যাওয়ার সময়, সূর্য যখন মাথার উপরে আসে, একেবারে মাথার উপরে, এই তিন সময়ে নামাজ পড়া হলো মাকরুহ তাহরিমি, নিষেধ নিষেধ সময়। অনেকে আছে এই এই তিন সময়ে তাহিয়াতুল মসজিদে দাঁড়া গেছে, সূর্য ডুবে যাচ্ছে, এখন ব্যালেন্স ঠিক রাখা লাগবে, নিষিদ্ধ সময় বাদ দিয়ে তখন হলো আমাকে এগুলোকে আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আরেকজন প্রশ্ন করেছেন, গোস্তকে মাংস বলা যাবে কি না, 40 দিন মুখ নাপাক থাকবে বলে আমরা শুনে থাকি, এটা কি সঠিক? হ্যাঁ, দেখুন, গোস্তকে মাংস বলার দ্বারা কোনো গুনাহ হবে না, তবে যেহেতু মাংস শব্দটা বেশিরভাগ ব্যবহার করে থাকে নন মুসলিম ভাই বোনেরা, অর্থাৎ হলো হিন্দুরা বেশি ইউজ করে থাকে, আর মুসলমানরা গোস্তই বলে থাকে, এই জন্য মুসলমানদের ব্যবহৃত শব্দগুলাই ব্যবহার করা, এটা হলো উচিত এবং উত্তম। কেউ যদি মাংস বলে এর দ্বারা কবিরা গুনাহ হবে না, এটা তো একটা শব্দ। দেখেন পবিত্র কোরআন আমরা শয়তানের নাম তেলাওয়াত করছি না, ইন্না শাইতানা, আমরা ইন্না শাইতানা কানা লাকুম আদুওয়ান মুবিনা, ইয়া বানি আদম আল্লা তাআবুদু শাইতান ইন্নাহু লাকুম আদুওয়ান মুবিন, ফাআসা ফিরআউনুর রাসূলা, ফিরআউনের নামও পড়ছে, তাহলে এর দ্বারা কি গুনাহ হবে? গুনাহ হবে না। সেই জন্য এটি একটা শব্দ, এর দ্বারা গুনাহ হবে না, এবং চল্লিশ দিন মুখ নাপাক থাকবে কথাটা সঠিক নয়, একদিনও মুখ নাপাক হবে না। আপনি এমন কথা বলেননি যার দ্বারা নাকি আপনার ধর্মের মিনিং উল্টে যাচ্ছে, এটা হলো একটা ভাষার হলো একটি শব্দ, সুতরাং এর দ্বারা কোনো কিছু হবে না। আরেকটি প্রশ্ন করেছেন, ওয়ান অফ মাই ফ্রেন্ড ডটার ওয়াজ নর্মাল টিল থ্রি ইয়ার্স ওল্ড, আফটার থ্রি ইয়ার্স শি ক্যান্ট স্পিক, নাও শি ইজ 10 years old, ফ্যামিলি থট দ্যাট সমওয়ান ডিড কুফুর, ডু ইউ নো এনি আমল ফর হার? অর্থাৎ তিনি প্রশ্ন করেছেন যে আমার এক বন্ধুর মেয়ে, তিনি 3 বৎসর পর্যন্ত, জন্মের পরে 3 বৎসর পর্যন্ত নর্মাল ছিলেন, এখন তার বয়স 10 বৎসর, এরপরে 3 বৎসরের পর থেকে সে আর কথা বলতে পারেন না। ফ্যামিলির ধারণা হলো কেউ কুফুরি কালাম করেছে, কেউ জাদুটুনা করেছে, তো ওনারা আমার কাছে জানতে চেয়ে যে ডু ইউ নো এনি আমল ফর দিস, আপনি কি এই ব্যাপারে কোনো আমল জানেন? দেখুন, আসলে পবিত্র কোরআনের কিছু আমল আছে আমি এতটুকুই জানি, এছাড়া যেটা কবিরাজি অথবা চিকিৎসা বিজ্ঞানের জ্ঞান, এ দুইটার কোনোটাই আমার নেই। আমি কবিরাজিও জানি না, একদম জিরো, আর চিকিৎসা বিজ্ঞান তো জানি না। সুতরাং চিকিৎসা বিজ্ঞান যদি জানতাম তাহলে আমি ডাক্তারের কাছে কেন যাই? আর কবিরাজিও আমি জানি না, তো এই জন্য অন্য কোনো আমল আমি জানি না। শুধুমাত্র একটি আমল আপনাদেরকে শিখিয়ে দেই, নবী আলাইহিসসালাম যখন অন্তিম শয্যায় ছিলেন, তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের হাত নিয়ে, হাতের উপরে তিনি সূরাতুল নাস আর ফালাক পরে ফু দিতেন, ফু দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মাঝে এই হাতটা বুলিয়ে দিতেন। সেই জন্য আপনারা এই আমলটা করে দেখতে পারেন যে হাতের ভিতরে সূরাতুল ফালাক, নাস এবং সূরাতুল ফাতিহাও একটি হলো শেফা, ফুক দিয়ে মেয়েটার হলো মুখের উপর দিয়ে আপনারা বুলিয়ে দিতে পারেন, আর আপনার বিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। আর যদি আপনাদের যদি কুফি কালামের এ ধরনের কোনো সন্দেহ লেগে থাকে, যে সমস্ত মানুষেরা কবিরাজি করেন তাদের সঙ্গে যোগাযোগ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেয়েকে যেন জবান খুলে দেন, এই দোয়াই করবেন। আর একটি দোয়া করতে পারেন, রব্বি শরাহলি সাদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, সূরাতুত তাহার দ্বিতীয় রুকুতে আয়াত আছে, সূরাতুত তাহার দ্বিতীয় রুকুতে হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের জবান ছোটবেলায় আগুনে পুড়ে গিয়ে এটি তিনি তোতলা হয়ে গিয়েছিলেন, তখন তিনি এই দোয়া পাঠ করেছিলেন। সেই জন্য যেহেতু জবান ছোটবেলায় কথা বলতে পারতো, হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, এই দোয়াটা আপনারা পড়তে পারেন। জাযাকাল্লাহ। আরেকটি প্রশ্ন করেছেন আমাদের ওয়াশিংটন ডিসি থেকে এক ভাই, অপবিত্র কাপড় বা ম্যাট্রেস কম্বল লেপ্তসক পবিত্র করার পন্থা কি? হ্যাঁ, সুন্দর কোশ্চিন। দেখুন, দুটি জিনিস, কিছু জিনিস আছে যেগুলো মুভ করা সহজ, যেমন আমার পরিধেয় কাপড় আছে, বিছনার চাদর আছে, এরপরে নিচে যদি কোনো চাদর আমরা বিছিয়ে থাকি, এগুলো মুভ করাটা হলো সহজ। এ ধরনের যদি কোনো কিছু হয়ে থাকে, তাহলে সর্বপ্রথম 2 ধরনের নাপাকি আছে, যে কিছু নাপাকি দেখা যায়, যেমন পায়খানা আছে দেখা যায়, আর কিছু নাপাকি আছে পেশাব, কাপড়ের সঙ্গে লেগে গেল, এরপরে কিছুক্ষণ পরে শুকিয়ে গেল, এটাকে দেখা যাচ্ছে না। যে সমস্ত নাপাকি গোলা দেখা যায়, সেই সমস্ত নাপাকি গোলার থেকে প্রথম হলো এই নাপাকিটা দূর করা লাগবে, এরপরে পানি দিয়ে ধৌত করা লাগবে। আর যে সমস্ত নাপাকি গোলা দেখা যায় না, পেশাব লেগে গেছে, বাচ্চার পেশাব লেগে গেছে, দেখুন অনেকে মনে করে থাকেন ছোট বাচ্চার পেশাব পায়খানা বুঝি না পাক না, ছোট বাচ্চাদের পেশাব পায়খানা বড় বাচ্চাদের বড় মানুষদের পেশাব পায়খানার মতোই নাপাক, তাদের বমিটাও বড় মানুষের বমির মতোই হলো নাপাক। সুতরাং এগুলোর থেকে আমাদের পবিত্র হওয়া লাগবে। যদি এ ধরনের দেখা যায় না, এগুলো যদি হয় তাহলে এটাকে ভালো করে উত্তম রূপে এটাকে ধৌত করা, তিনবার ধৌত করাটা হলো ফুকাহায়ে কেরাম এটা হলো উত্তম বলেছেন। দেখুন তিনবার ধৌত করা এটা কিন্তু ফরজ না, যদি একবার ধোয়ার দ্বারাই চলে যায় যথেষ্ট, কিন্তু তিনবার সতর্কতার জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে। আর যে জিনিসগুলো মুভ করা যায় না, যেমন মোটা কার্পেট আছে অথবা মসজিদের কার্পেটই, মসজিদের ভিতর কার্পেট একদম ফ্লোরের সঙ্গে লাগানো, উঠানো যাবে না, সোফাসেট আছে ভারী সোফাসেট, এগুলো মুভ করা যায় না। এগুলোতে যদি নাপাকি লেগে যায় তাহলে তার পবিত্র করার মাধ্যম হল তার উপর পানি ঢেলে দেওয়া, পানি ঢেলে দিয়ে কয়েকবার পানিকে চুষে নেওয়া, চুষে নেওয়ার পরে এরপরে যখন নাকি এটা শুকিয়ে যাবে তখন অটোমেটিকভাবে হলো এটা পাক হয়ে যাবে। আর জমিন, দেখুন জমিনের উপর দেখেন মানুষ পেশাব করে রেখেছে, এটা পাক হবে কি করে? এক তো বৃষ্টি যদি হয়ে যায় অথবা পানি দিয়ে ধুইলে তো হবেই, আর না হইলে যদি দীর্ঘদিন পর্যন্ত সূর্যের আলো লেগে যায়, সূর্যের আলোর দ্বারাও এটা হলো পাক হয়ে যায়। যেহেতু জমিনকে সহজ ধৌত করা অথবা এটাকে এক জায়গার থেকে আরেক জায়গায় মুভ করা যায় না, এই জন্য হলো তার এটি হলো বিধান। এরপরে হলো নিউ ইয়র্ক থেকে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, আমাদের হুজাইফা ভাইয়ের সহধর্মিনী, এ শ্রদ্ধেয় বোন দুটি প্রশ্ন করেছেন। তাহাজ্জত নামাজ শেষ করে বিতরের নামাজের শেষ রাকাতের মধ্যে যদি ফজরের ওয়াক্ত হয়ে গেল, বিতরের নামাজটা কি কাজা হয়ে গেল? হ্যাঁ, বিতরের নামাজ আমাকে শেষ করা লাগবে ফজরের আগেই, ফজরের পরে, ফজরের ওয়াক্ত হওয়ার পরে আর বিতরের ওয়াক্ত থাকে না, এটা যখন চলে গেছে ফজরের ওয়াক্ত তখন কাজা হয়ে যাবে। এরকম দু একবার যদি হঠাৎ করে হয়ে যায় ভুলবশত, আল্লাহ পাক এটা কনসিডার করবেন। আরেকটি প্রশ্ন করেছেন, তাহাজ্জতের নামাজ শেষে দোয়া করতে করতে ফজরের ওয়াক্ত হয়ে গেলেও কি দোয়া কন্টিনিউ করতে পারব? হ্যাঁ, এই প্রশ্নের উত্তরটা হল, দেখুন দোয়ার জন্য কোনো নির্ধারিত টাইম নেই, যেমন জিকিরের জন্য কোনো নির্ধারিত টাইম নেই, জিকিরের জন্য যেমন কোনো মকরু টাইম নেই, দোয়ার জন্যও কোনো মকরু টাইম নেই, তসবি তাহলিলের জন্য মকরু টাইম নেই, সলাতের জন্য মকরু টাইম আছে, ফাস্টিংয়ের জন্য নির্ধারিত টাইম আছে, এরপরে হজের নির্ধারিত টাইম আছে, কিন্তু দোয়ার জন্য নির্ধারিত টাইম নেই। হ্যাঁ, এটি শতসিদ্ধ যে কোনো কোনো সময় দোয়া করা তুলনামূলকভাবে অন্য সময়ের চেয়ে উত্তম, যেমন মধ্যরাতের দোয়া উত্তম, পাঁচ ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে দোয়া উত্তম, তাহাজ্জতের সময়টা দোয়া করা উত্তম। সেই জন্য আপনি ইচ্ছে করলে এই অবস্থায় দোয়া শুরু করেছিলেন সুবহে সাদেকের আগেই, কিন্তু তাহাজ্জতের অক্ত শেষ হয়ে সুবহে সাদেক শুরু হয়ে গিয়েছে, আপনি যদি দোয়াকে কন্টিনিউ করতে চান তাহলে কোনো দোষ নেই, বরং আপনি দুটি সময়, একটি হলো রাতেরও অংশ পাইলেন, দিনেরও অংশ পাইলেন, আপনার দোয়াটা এমন সময় হলো যে রাতেও হয়েছে দিনেও হয়েছে। অবিল আসহারিহুম ইয়াস্তাগফিরুন সাহাবায়ে কেরাম সেহরির সময়, সেহরির অর্থ হলো সবহে সাদেকের আগে, ইস্তাগফিরুন আল্লাহর কাছে দোয়া করছেন, দোয়া করতেন, এই জন্য আপনি দোয়া করতে পারেন। সেক্ষেত্রে কি তাহাজ্জতের সময়ের ফজিলত পাব? হ্যাঁ, আপনি তো তাহাজ্জতের সময়ের যেহেতু দোয়া শুরু করেছিলেন, সুতরাং সেই ফজিলতও পেলেন এবং প্রভাতের দোয়ার ফজিলতও আপনি পেয়ে গেছেন। এরপরে আমাদের দিলারা কাদিরা বোন দুটি কোশ্চেন করেছেন। একটি কোশ্চেন হল, তাহাজ্জুদ নামাজে ভুল হয়ে গেলে সহ সেজদা কি নামাজের পরেই দিতে হবে নাকি বেতের নামাজের শেষ বৈঠকে দিতে হবে? সুন্দর কোশ্চেন, আপনারা খুব ভালো করে এই কোশ্চেনটা শুনবেন। দেখুন, প্রত্যেকটি নামাজ হল স্বতন্ত্র, সুন্নত নামাজ সেটি স্বতন্ত্র নামাজ। যেমন এক্সাম্পল, ফজরের আগে দুরাকাত সুন্নত আছে, এটি হল স্বতন্ত্র। ফরজ দুরাকাত স্বতন্ত্র, তাহাজ্জতের নামাজ স্বতন্ত্র নামাজ, বেতেরের নামাজ স্বতন্ত্র নামাজ আলাদা, ফজরের নামাজ আলাদা নামাজ। নামাজের ভিতর যতগুলো হুকুম আহকাম বিধানাবলী আছে, এগুলো সব নামাজের ভিতর, যে জিনিসটি ফরজ ফরজ নামাজে সেটি ওয়াজিব নামাজেও ফরজ, সুন্নাত নামাজেও ফরজ, নফল নামাজেও ফরজ। যেই জিনিসটি ফরজ নামাজে ওয়াজিব, নফলে ওয়াজিব, সুন্নাতে ওয়াজিব, যেই জিনিসগুলো ফরজ নামাজে সুন্নাত সেটি সুন্নাত নামাজেও সুন্নাত, ওয়াজিব নামাজেও সুন্নাত, নফল নামাজেও সুন্নাত। যেমন মনে করুন যে কেরাত পড়া, রুকু করা, সেজদা করা ফরজ নামাজে ফরজ, ফজরের নামাজে ফরজ, জুমার নামাজে ফরজ, জহরে ফরজ, অনুরূপভাবে সুন্নাত নামাজেও ফরজ, বেতের নামাজেও ফরজ। যেগুলো কারণে, যে জিনিসগুলোর কারণে ফরজ নামাজ ভেঙে যায়, একই কারণে নফল নামাজ সুন্নাত নামাজগুলোও ভেঙে যায়। কেউ নামাজের ভিতর কারো হলো গ্যাস নির্গত হয়ে গেল, রক্ত বের হয়ে গেল, ইচ্ছে করে কথা বলল, তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে, অজু নষ্ট হয়ে গেছে, নামাজ নষ্ট হয়ে যাবে। এটি ফরজ নামাজও নষ্ট হবে, নফল নামাজ হলেও নষ্ট হবে। অনুরূপভাবে সিজদায় সহবু আসে, কেউ যদি নামাজের ওয়াজিবাত গোলার মাঝে ভুলবশত মিস্টেক করে ফেলে, অজানা হেতু ভুল করে থাকে, তাহলে সেই নামাজকে কমপ্লিট করার জন্য এটা পেনাল্টি হিসাবে সিজদায় সহবু নির্দেশ দেওয়া হয়েছে। আপনার তাহাজ্জুতের নামাজে ভুল হয়ে গেছে, এমন ভুল হয়েছে যেই ভুলের দ্বারা সিজদায় সহবু করা আপনার জন্য জরুরি হয়ে গেছে, তাহলে এই সিজদায় সহবুটা আপনার তাহাজ্জুতের নামাজেই করতে হবে, বেতের নামাজে করলে হবে না। ফজরের সুন্নাতের শুরু করেছেন, ভুল হয়ে গেছে, সিজদা আপনার উপর জরুরি হয়ে গেছে, তাহলে ফজরের সুন্নাতের দুরাকাত পরেই আপনাকে সিজদায় সহবু দিতে হবে, আপনি ফজরের ফরজের পরে দিতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন। আরেকটি বড় কোশ্চিন করেছেন এই বোন, হয়তোবা আজকে এই কোশ্চিনের অ্যান্সার দিতে দিতে টাইম শেষ হয়ে যাবে। মহিলাদের 4 মাস 10 দিন ইদ্দত পালন করার সময় কি কি কাজ করা নিষিদ্ধ? যুবতীদের, সরি, আমি, উনি বাংলায় প্রশ্ন করেছেন, আমি প্রিন্ট করেছি, বাংলাটা ভালো ওঠেনি, আমি বুঝতে পেরেছি কোশ্চিন। উনি লিখেছেন যে মহিলাদের 4 মাস 10 দিন ইদ্দত পালন করার সময় কি কি কাজ করা যাবে আর কি কি কাজ করা যাবে না। যুবতী মেয়েরা যারা আছে, তাদের যদি স্বামী মারা যায়, তাদেরও কি একই নিষেধাজ্ঞা থাকতে হবে? ইদ্দত পালন করার পরে কতদিন পরে তারা বিয়ে করতে পারবে? হ্যাঁ, ইদ্দত শব্দটির অর্থ হল কি? গণনা করা। শরীয়তের পরিভাষায় বলা হয়, নারীদের তালাক হয়ে গেলে অথবা মারা গেলে, বিবাহ বিচ্ছেদ যে হয়ে যায়, এরপরে সার্টেন টাইম শরীয়তের বিধান অনুযায়ী নিজেকে বৈবাহিক সম্পর্ক স্থাপন করার থেকে দূরে রাখার দূরে থাকার নাম হল ইদ্দত। এই ইদ্দত সময়কালীন নারীরা অন্য সঙ্গে বিয়ে করতে পারবেন না। ইদ্দত যখন পূর্ণ হয়ে যাবে তখন অন্য জায়গায় বিয়ে করতে পারবেন। এই ইদ্দত চলাকালীন সময় একজন নারী তার স্বামী মারা গেছেন, সেই সময় ইদ্দতের মাঝে তিনি আছেন, কেউ বিয়ের প্রস্তাব দিতে পারবেন না কোনো পুরুষ। হ্যাঁ, মনে মনে তিনি প্ল্যান করে রেখেছেন যে ওনার স্বামী মারা গেছেন, ঠিক আছে আমি ওনাকে বিয়ে করব, উনি ওনাকে বিয়ে করব, তবে কথাটি মনের মধ্যে গোপন রেখেছে, এখনো প্রকাশ করেনি বা প্রস্তাব পাঠায়নি, এটাতে কোনো দোষ নাই। এই ইদ্দত মহিলাদের বয়স এবং অবস্থার উপর ভিত্তি করে ইদ্দতের মাঝে হল ভিন্নতা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তালাক ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসাআ ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না ওয়া আহসুল ইদ্দা। হে নবী, যদি আপনি আপনার স্ত্রীদেরকে তালাক দিতে চান তাহলে তাদেরকে ইদ্দতের মাঝে, অর্থাৎ হলো যখন তারা হায়েজ নেফাস থেকে পবিত্রা, সেই পবিত্র সময়ে আপনি তালাক দিবেন। ও আহসুল ইদ্দা, এবং সময়কে আপনি গণনা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই নির্দেশ দান করেছেন। তাহলে সর্বপ্রথম কুমারী নারী যাদের বিয়ে হয়েছে, বিয়ের পরে স্বামী স্ত্রীর মিলনও হয়েছে, এই সমস্ত নারীদের ইদ্দত সম্পর্কে, অর্থাৎ কুমারী বলতে যে সমস্ত নারীদের, কুমারী আমরা যে অর্থে বুঝে থাকি সে অর্থে না, কুমারীর অর্থ হল যাদের এখনো পর্যন্ত মান্থলি পিরিয়ড হয়, এই ধরনের নারীর যদি তালাক হয়ে যায়, তালাকের কথা বলছি, স্বামী মারা গেলে আরেক বিধান, তখন তাদের ইদ্দত সম্পর্কে আল্লাহ পাক সূরাতুল বাকারার 228 নম্বর আয়াতে বিধান দিয়েছেন, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। তালাকপ্রাপ্ত নারীগণ ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না, নিজেদেরকে নতুন করে বৈবাহিক সম্পর্কে জড়ানোর থেকে দূরে রাখবেন কতদিন? সালাসাতা কুরু ইন, তিন কুরু পর্যন্ত। কুরু শব্দের অর্থ মিঞ্চ আসে, কুরু শব্দের অর্থ হল পবিত্রতাও আসে। সেই জন্য ফুকাহা কেরামদের মাঝে দুটি গ্রুপ হয়ে গেছে, ইমামে মালিক এবং ইমামে শাফি রাহিমাহুল্লাহ এখানে কুরু শব্দের মিনিং নিয়েছেন যে কুরুর অর্থ হল পবিত্রতা, অর্থাৎ তালাক হয়ে যাওয়ার পরে তিনটা ঋতুস্রাব হয়ে যাওয়ার পরে যে পবিত্র হবে, এই পবিত্র হওয়ার পরে তারা অন্য জায়গায় বিয়ে করতে পারবে, তিনটা পবিত্রতা লাগবে। এখানে কোনো কতদিনে হলো এটা ধর্তব্যর বিষয় না, কারো অল্প দিনে হতে পারে, কারো বেশি দিনেও হতে পারে। আর যদি নাকি বিয়ে হয়েছে, তিনি এই বয়সে এখন উপনীত আছেন যে স্বামী স্ত্রী মিলন করার যোগ্য, ঋতুস্রাব হয়, তাহলে কিন্তু তাদের স্বামী স্ত্রীর সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি, মিলন হওয়া তো দূরের কথা, তাহলে তাদের জন্য কোনো ধরনের ইদ্দত লাগবে না। সূরাতুল আহজাবের 49 নম্বর আয়াতে এই বিধান আল্লাহ পাক দিয়েছেন, সুম্মা তাল্লাকতুমুহুন্না মিন ক্বাবলি আন তামাসসুহুন্না, তোমরা যদি তোমাদের স্ত্রীদেরকে তালাক দিয়ে দাও তাদেরকে স্পর্শ করার পূর্বেই, ফামা লাকুম আলাইহিন্না মিন ইদ্দাতিন তা'তাদ্দুনাহা, তাহলে হে নারীগণ তোমাদের আর ইদ্দত পালন করার দিন গণনা করতে হবে না। এটি গেল এই সমস্ত নারীদের। আর যে সমস্ত নারীদের প্রেগনেন্ট হয়েছেন, এরপরে তালাক হয়ে গেছে অথবা স্বামী মারা গেছে, তাহলে তাদের বিধান হল আল্লাহ পাক সূরাতুত তালাকের 4 নম্বর আয়াতে বলেছেন, ওয়া উলাতুল আহমালি আজালাহুন্না, ওয়া উলাতুল আহমালি আজালাহুন্না আন ইয়াদউনা হামলাহুন্না, আর যারা নাকি গর্ভধারিণী নারী তাদের ইদ্যতের সময়কাল হল সন্তান প্রসব পর্যন্ত। যেদিন মারা গেছেন এর ছয় মাস পরে গিয়ে সন্তান প্রসব করল, আট মাস পরে গিয়ে সন্তান প্রসব করল, তালাক যেদিন দেওয়া হয়েছে তার থেকে আট মাস পরে যে বাচ্চা প্রসব করল, সাত মাস পরে যে বাচ্চা প্রসব করল, বাচ্চা প্রসব করা পর্যন্ত তাদের ইদ্যত। আর যে সমস্ত নারীরা বার্ধক্যের কারণে ঋতুস্রাব যাদের বন্ধ হয়ে গিয়েছে অথবা এখনো পর্যন্ত বালেগ হননি মেয়েটি, তাদের ইদ্যত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তালাকের ওই চার নম্বর আয়াতেই বলেছেন, ওয়াল্লায়ী ইয়াসদা মিনাল মাহীদি মিন নিসাইকুম, তোমাদের স্ত্রীদের মধ্য হতে যারা নাকি বয়োজ্যেষ্ঠ হওয়ার কারণে তাদের ঋতুস্রাব বন্ধ হয়ে গিয়েছে, ইনিরতাবতুম, তোমরা সেই ব্যাপারে সন্দেহ করো, ফাইদ্দাতুহুন্না সালাসাতু আশহুরিম ওয়াল্লায়ী লাম ইয়াহিদ, তাদের ইদ্যত হল চন্দ্র মাসের গণনা অনুযায়ী তিন মাস, মাস দিয়ে গণনা যেহেতু ঋতুস্রাব বন্ধ হয়ে গেছে, ওয়াল্লায়ী লাম ইয়াহিদ, এবং এত ছোট মেয়ে যে এখনো পর্যন্ত বালেগ হয়নি তারও ইদ্যত হবে হল তিন মাস পর্যন্ত। আর যাদের স্বামী মারা গেছেন তিনি প্রেগনেন্ট নন, এই ধরনের নারীর ইদ্যত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 234 নম্বর আয়াতে বিধান দিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়াতাওয়াফাউনা মিনকুম, ওয়াল্লাযীনা ইয়াতাওয়াফাউনা মিনকুম, তোমাদের স্বামীদের মধ্য থেকে যারা নাকি মারা গেছেন, মারা গেছো তোমরা, স্বামী মারা গেছে, ওয়ায়াদারুনা আজওয়াজান, আর সেই সময়ে তারা তাদের স্ত্রীদেরকে রেখে গেছেন, তিনি বয়স্ক হোক অথবা যেই বয়সের হোক, তাহলে তাদের ইদ্যত কি হবে, আরবাআত আশহুরিম ওয়া আশরা, চার মাস দশ দিন পর্যন্ত তাদের ইদ্যত হবে, তার ঋতুস্রাব বন্ধ হয়ে যাক অথবা যুবতী নারী হোক, ইট ডাজেন্ট ম্যাটার, চার মাস দশ দিন পর্যন্ত যদি প্রেগনেন্ট না হয়ে থাকে তাহলে চার মাস দশ দিন পর্যন্ত তার ইদ্যত পালন করতে হবে, আর যদি প্রেগনেন্ট হয়ে থাকে তাহলে সূরাতুত তালাকের চার নম্বর আয়াত অনুযায়ী তাকে সন্তান প্রসব হওয়া পর্যন্ত তার ইদ্যত পালন করতে হবে। আমাদের দেশে একটি ভুল কথা প্রচলিত আছে, আমরা মনে করে থাকি ইদ্যত অর্থ হল কি তিন মাস, সবার জন্য ইদ্যত একরকম হয় না, অবস্থা এবং বয়সের এবং তালাকের অথবা মৃত্যুর উপর নির্ভরশীল করে নির্ভর করে এর মাঝে পার্থক্য হয়ে যায়। এই জন্য দেখুন অনেকে এই আলোচনাগুলোকে লজ্জাবোধ করেন, দিন ইসলামের ব্যাপারে কোনো লজ্জাবোধ নেই, আল্লাহর নবী তার কলিজার টুকরা কন্যা ফাতিমাতুজ জাহরাকে দিন ইসলামের বিধান খল্লম খোলাভাবে শিখিয়েছেন, দিন ইসলামের বিধিবিধান শিখতে কোনো সরম লজ্জা নাই, মেডিকেল সায়েন্সে যারা লেখাপড়া করেন শিক্ষকদের সামনে মেয়ে ছাত্রীরাও থাকে ছাত্ররাও থাকে, শিক্ষক যদি সেখানে লজ্জাবোধ করেন তাহলে আর ডাক্তার বানানো লাগবে না, ওই ছাত্রী আর জীবনেও ডাক্তার হতে পারবে না, মেয়েদের সামনে এই কথাগুলো কেমনে আলোচনা করি, শিক্ষার জন্য কোনো লজ্জা নেই। আল্লাহ রাব্বুল আলামিন খল্লম খোলা বর্ণনা করে দিয়েছেন, সুতরাং আমাদের এখানে লজ্জার কোনো কারণ নেই, যেখানে লজ্জা করা উচিত সেখানে আমাদের লজ্জা নাই, আমরা হলাম ছেলে মেয়ে নাতি পুতি সব নিয়ে একসাথে অশ্লীল হলো ফিলিং দেখি সেখানে কিন্তু লজ্জা নাই, কিন্তু যদি কোরআনের আলোচনায় যদি জীবন সম্পর্কে বিধানের আলোচনা করে হুজুরের মুখে বেড়াবুড়া নাই, একদম শরমহীন হুজুর এটা, আর সারাদিন বসে যে ন্যাংটা সিনেমা দেখতেছে সেখানে শরম নাই, যেখানে লজ্জা করা উচিত সেখানেই লজ্জা করতে হয়, আর যেখানে লজ্জা করার উচিত নয় সেখানে লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্ত রেখে দেই, আরও কয়েকটি কোশ্চিন আছে ইনশা আল্লাহ, আমরা সেগুলোকে আগামী সপ্তাহে ইনশা আল্লাহ আলোচনা করার জন্য চেষ্টা করব, যদি সেই পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে হায়াত দান করেন। দেখুন, যা কিছু আলোচনা করেছি, আমি চেষ্টা করেছি কোরআন হাদিসের আলোকেই আলোচনা করার জন্য। যদি কোনো সহি কথা বলে থাকি, এটি আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহর রহমতে বলেছি। আর যদি কোনো ভুল কথা বলে থাকি, সেটি আমার পক্ষ থেকে ভুল হয়েছে আর শয়তানের পক্ষ থেকে ওয়াসওয়াসার কারণে। সেই জন্য আল্লাহ পাক সহি কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আর যদি কোনো ভুল হয়ে থাকে সেগুলো আমাদের মানসপট থেকে একেবারে যেন তিনি মুছে দেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শরীয়ত বুঝে আমল করার তৌফিক দান করুন। দিন ইসলাম অন্ধত্বের ধর্মের নাম নয়, দিন ইসলাম হল জেনে বুঝে আমল করার নাম হল দিন ইসলাম। অন্ধ অনুসরণের নাম দিন ইসলাম নয়, জেনে বুঝে আমল করার নাম দিন ইসলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দিন ইসলাম বুঝে বুঝে আমল করার তৌফিক দান করেন। একটি শোক সংবাদ আছে, টেক্সাসের ডালাসে পারভেজ কুরাইশির চাচা সেলিম কুরাইশি, তিনি গত মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়ে তিনি মর্যাদাপূর্ণ ভাবে ইন্তেকাল করেছেন। দেখুন, যারা করোনায় মারা গেছে, নবী আলাইহিস সালাতু ওয়াসালামের ভাষ্য অনুযায়ী তারা হলো শাহাদতের মৌত তাদের নসিব হয়েছে। সেই জন্য শহীদদেরকে গোসল দেওয়ার কোনো প্রয়োজন হয় না, শহীদদের পরনের কাপড়ের সহই তাদের দাফন করা যায়। এই জন্য করোনা রোগীকে যদি কেউ দাফন করতে গিয়ে গোসল নাও করায়, যেহেতু তারা শহীদদের বিধানে আসে, এই জন্য এটাও গালমন্দ করা যায় না। প্রাথমিক পর্যায়ে যে প্লাস্টিক কভারের ভিতরে করোনা রোগীদেরকে প্যাক করে এরপরে তার উপর দিয়ে পানি ঢেলে দিয়েছেন, অনেক ফ্যামিলিরা এটার জন্য আপত্তি জানিয়েছেন। আসলে তাদের গোসলের কোনো প্রয়োজন নেই, তাদের মৌতটা হলো শাহাদতের মৌত বলে বিবেচিত হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এরা হলেন শহীদ। বাহ্যিক দৃষ্টিতে আমাদের কাছে খারাপ লাগে, কিন্তু আল্লাহ পাকের কাছে এরা হলো মর্যাদাশীল। গুনাহ খাতা যা ছিল হয়তোবা আল্লাহ পাক এই কষ্ট দিয়ে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। আর নিউ ইয়র্কে আমাদের মুক্তাম্মা, তিনি অসুস্থ, তার জন্য আমরা দোয়া করি। আরও অনেকে অসুস্থ আছেন, প্রত্যেকের জন্য আমরা দোয়া করি। আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালামু হাইয়িনা রাব্বানা ফিস সালাম তাবারাক রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম রাব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار توفنا مسلما وألحقنا بالصالحين إله العالمين رب العالمين তুমি চেয়ে দেখো আমরা কতগুলি গুনাহগার বান্দা বান্দি মিলে মাগরিবের নামাজ থেকে এই পর্যন্ত আল্লাহ দীন ইসলামের বিভিন্ন শরীয়ত বিধান বলি নিয়ে আমরা আলোচনা করে গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত উঠিয়েছি। রব্বুল আলামিন মেহরবানি করে আমাদের এই আলোচনাকে কবুল মঞ্জুর করো। ইলাহাল আলামিন, এই আলোচনার মাঝে যদি কোনো বেয়াদবি ভুল ত্রুটি হয়ে থাকে, পদস্খলন ঘটে থাকে, মিস্টেক হয়ে থাকে, রব্বুল আলামিন তুমি মেহরবানি করে ক্ষমা করে দিও। ভুল কথাগুলো আমাদের প্রত্যেকের মানসপট থেকে চিরজীবনের জন্য তুমি মুছে দিও, আর সহি কথাগুলোর উপর প্রত্যেককে আমল করার তৌফিক দান করো। ইলাহাল আলামিন, রব্বুল আলামিন দীন ইসলামকে, দীন ইসলামের সঠিক জ্ঞানকে পৃথিবীর আল্লাহ আনাচে কানাচে পৌঁছে দেওয়ার তৌফিক আমাদেরকে তুমি দান করো। দীন ইসলাম বুঝে বুঝে তার আমলকে আল্লাহ আমাদের জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করো। আজকে আমরা দীন ইসলাম সম্পর্কে বড়ই অজ্ঞ মূর্খ, আমরা কিছুই জানি না। আল্লাহ তুমি এই পবিত্র কোরআন নাজিল করেছ আমাদের হেদায়েতের জন্য, আমাদের কল্যাণের জন্য, আমাদের মুক্তির জন্য, আমাদের নাজাতের জন্য। আজকে সেই কোরআন ছেড়ে দিয়ে আজকে আমরা কত মতবাদ মতাদর্শকে জীবনের আদর্শ বানিয়ে নিয়েছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ সুন্নাতকে ছেড়ে দিয়ে আজকে আমরা ভিন্ন জাতির কৃষ্টি কালচার তাহজিব তামাদ্দুনকে জীবনের পাথেও বানিয়ে নিয়েছি। রব্বুল আলামিন, তুমি তমাম উম্মতকে ভুল পথ থেকে আল্লাহ ফিরে আসার তৌফিক দান করো। উম্মতে মুহাম্মদীকে আল্লাহ দীন ইসলামের উপর পুরাপুরি আমল করার তৌফিক দান করো। কোরআন এবং সুন্নার রজ্জুকে তুমি মজবুতভাবে ধারণ করার তৌফিক দান করো। ইলাহুল আলামিন, রব্বুল আলামিন, আমাদের যে সমস্ত আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছেন তাদের কবর আদাবকে তুমি মাফ করে দিও। প্রথম দিন থেকে হযরত আদমের জামানা থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরবাসী হয়ে গেছেন তাদের কবরের আযাবকে তুমি মাফ করে দিও। আজকের এই ফিকহে ইসলামের আল্লাহ মাহফিলের সওয়াব হাদিয়াটুকু লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে তাজিদারে মদিনা নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের রওজা মোবারকে পৌঁছে দিও। তমাম আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের আরওয়াফকে পৌঁছে দিও। যত সাহাবা তাবেঈন তাবে তাবেঈন আউলিয়া আল্লাহ যাকিরিন শাকিরিন সালিহিন কবরবাসী হয়ে গেছেন তাদের আরওয়াফকে হাদিয়াকে পৌঁছে দিও। আমরা যারা হাত উঠিয়েছি আমরা অনেকে জনম দুঃখিনী মাকে হারিয়েছি, অনেকে শ্রদ্ধেয় পিতাকে হারিয়েছি, অনেকে বাবা আল্লাহ দাদাকে দাদিকে নানা নানি ভাই বোন আত্মীয় স্বজনকে হারিয়েছে। আমাদের আত্মীয় স্বজন পৃথিবীর আনাচে কেনাচে যে যেখানে শুয়ে আছেন তাদের আরওয়া ফাকের হাদিয়াকে পৌঁছে দিও। তাদের কবরের আদাবকে তুমি মাফ করে দিও, কবরকে বেহেশতের গুলজার বানিয়ে দিও। বিশেষ করে আল্লাহ আমরা যে মাইয়েতের মরহুমের নাম নিয়েছি আল্লাহ মরহুম সেলিম কুরেশি সাহেব, আল্লাহ রিসেন্টলি তোমার ডাকে সারা দিয়ে আল্লাহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শাহাদতের মৌত নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, ওনার রুহ মোবারকের হাদিয়াকে পৌঁছে দিও। ওনার কবরের আদাবকে তুমি মাফ করে দিও, কবরকে জান্নাতের একটি বাগিচা বানিয়ে দিও। আল্লাহ কিয়ামতের মুসিবতের দিন যখন উঠবেন আমলনামা ডান হাতে নিয়ে শহীদদের কাতারভুক্ত হয়ে ওঠার তৌফিক দান করো। ইলাহুল আলামিন, জান্নাতুল ফিরদাউস তার জন্য ওয়াজিব করে দিও, জাহান্নামকে হারাম করে দিও। রব্বুল আলামিন, আল্লাহ মানুষ হিসাবে দুনিয়ায় কোনো ভুল করে থাকলে তুমি মেহরবানি করে ক্ষমা করে দিও। আল্লাহ তুমি ওনার পরিবারের সদস্যদেরকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দান করো, সবরে জামিল দান করো। ইলাহুল আলামিন, রব্বুল আলামিন, দুনিয়ার আনাচে কানাচের থেকে বদ্দিনী হাওয়াকে তুমি খতম করে দিও। তমাম দুনিয়াতে তুমি দিনী হাওয়াকে আম করে দিও। তমাম দুনিয়াবাসীকে আল্লাহ তুমি এই করোনা ভাইরাসের মহামারীর থেকে হেফাজত করো। আসমানি বালা আসমানে, জমিনে বালা জমিনে তুমি দাফন করে দাও। ইলাহুল আলামিন, রব্বুল আলামিন, হে আল্লাহ আহার নতুন করে হে আল্লাহ করোনা ভাইরাসের আজাব দিয়ে দুনিয়াবাসীকে আর কষ্ট দিও না, তোমার নবীর উম্মতদেরকে আর কষ্ট দিও না। ইলাহুল আলামিন, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, তোমার কাছে ফিরে এসেছি, তুমি আমাদেরকে ক্ষমা করে মেহরবানি করে এই আজাব ও গজব থেকে আল্লাহ হেফাজত করো। ইলাহুল আলামিন, মৃত্যু যখন আমাদের ঘনিয়ে আসবে হে আল্লাহ তুমি আমাদের বিছনায় ফেলে মেরো না, হে আল্লাহ আগুনে পুড়িয়ে পানিতে ডুবিয়ে রোড অ্যাক্সিডেন্টে হে আল্লাহ করোনার মতো মহামারী দিয়ে হে আল্লাহ ক্যান্সারের মতো মারণ ব্যাধি দিয়ে আমাদেরকে দুনিয়ার থেকে উঠিয়ে নিও না, বরং যখন মৃত্যু এসে যাবে হে আল্লাহ তুমি আমাদেরকে নামাজে সিজদারত অবস্থায় হে আল্লাহ শাহাদতের মর্যাদাপূর্ণ মৌত তুমি দান করো। মদিনাত তাইয়্যেবার মাটিতে আমাদের মৌতটা নসিব করো, জান্নাতুল বাকিতে তোমার নবীর শহরে আমাদের হে আল্লাহ কবরটা নসিব করো। ইলাহুল আলামিন, রব্বুল আলামিন, তোমার লক্ষ কোটি বান্দা মন্দিরা হে আল্লাহ জীবনের আশা নিয়ে বসে আছে তোমার ঘরটি একবার জিয়ারত করতে যাবে। বহু মানুষ আছে যারা পেনি পেনি করে অর্থ জমা করেছে তোমার ঘর দেখার জন্য। রব্বুল আলামিন, যে সমস্ত বান্দাবান্দিরা তোমার ঘর দেখার এরাদা করেছেন, জিয়ারতের এরাদা করেছেন, হে আল্লাহ তুমি তাদের জন্য হে আল্লাহ যাওয়ার সহজ ব্যবস্থা করে দাও। সব বিপদ আপদ সমস্ত বাধা বিপত্তিকে তুমি দূর করে দাও। তাদের মনের আশাকে তুমি আল্লাহ তুমি পুরা করো, তাদের মনটাকে তুমি ভেঙে খান খান করে দিও না। ইলাহুল আলামিন, রব্বুল আলামিন, আল্লাহ তমাম দুনিয়ার দিনী প্রতিষ্ঠানগুলোকে কবুল মঞ্জুর করে নাও। হে আল্লাহ আজকে পবিত্র শুক্রবারের রাত, জুমার রাত,
হে আল্লাহ, এই পবিত্র রাতে তোমার কাছে সাহায্য চাই, ভিক্ষা চাই। ইয়া আল্লাহ, তুমি আমাদের এই ইসলামিক সেন্টারটাকে কবুলে মঞ্জুর করো। ইয়া আল্লাহ, এই ভূখণ্ডটাকে কিয়ামত পর্যন্তের জন্য মসজিদের অংশ হিসাবে কবুলে মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, তুমি আসমানে এই ফয়সালা করো, আর জমিনে তুমি জলদি জলদি বাস্তবায়ন করে দাও। রব্বুল আলামিন, তুমি যদি ইয়া আল্লাহ এই ফয়সালা করে দাও, কেউ বাধা দিতে পারবে না। আর তুমি যদি কবুল না করো, আমরা শত চেষ্টা করেও এটা করতে পারবো না। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ করি, তোমার কত বান্দা বান্দিরা 14টি মাস হলো এখানে সেজদা করেছেন, রুকু করেছেন, নামাজ পড়েছেন, তসবিহ তাহলিল করেছেন। ইয়া আল্লাহ, মসজিদ নামে আল্লাহ এই জায়গাটা পরিচয় হয়ে গেছে দুনিয়ার প্রান্তে প্রান্তে। ইয়া আল্লাহ, একে যদি তুমি অন্য কিছু বানাতে চাও, তোমার দিন ইসলামের উপর ইয়া আল্লাহ বদনাম হয়ে যাবে। ইয়া আল্লাহ, তুমি নিজেও এটা চাও না, মেহরবানি করে এই জায়গাটাকে তুমি মসজিদ হিসাবে কবুল মঞ্জুর করো। ইলাহাল আলামিন, ইয়া আল্লাহ, আমাদের মতো অযোগ্য মানুষদের দ্বারা তুমি এই নবেল কাজটি আল্লাহ করিয়ে নাও, আমাদের জন্য এই কাজটিকে তুমি নাজাতের মাধ্যম বানিয়ে দাও। ইয়া আল্লাহ, আল্লাহ মালিক পক্ষের অন্তরের মাঝে তুমি রহম ও করম পয়দা করে দাও, তাদেরকে হেদায়েত দিয়ে দাও। ইয়া আল্লাহ, তাদেরকে তুমি সহি বুঝ দিয়ে দাও। রব্বুল আলামিন, আল্লাহ সমস্ত মামলাতকে আসান করে দাও। আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ ও সালাম সোনার মদিনায় তুমি পৌঁছে দাও। ওসল্লিল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ارحمنا معهم برحمتك يا ارحم الراحمين
সম্মানিত শ্রোতা এবং দর্শক, দীর্ঘ সময় আপনারা আমাদের সঙ্গে ধৈর্য ধারণ করে থাকার জন্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আগামী কাল আবারো আমরা সিরাতের প্রোগ্রামে ইনশাআল্লাহ ফিরে আসব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।